আপনারা আছেন SBS বাংলার সঙ্গে। আরো জানতে শুনুন sbs.com.au/bangla। কানিতা আহমেদ বাংলাদেশে ফার্মাসিস্ট হিসেবে লেখাপড়া করেছেন এবং কাজও করেছেন। 2004 সালে অস্ট্রেলিয়ায় পাড়ি জমানোর পর একজন নিবেদিত স্বাস্থ্যকর্মী হিসেবে কমিউনিটিতে তার পরিচিতি রয়েছে। তিনি বিভিন্ন সময় নারীদের সচেতনতা বাড়ানো নিয়েও কাজ করেছেন। বর্তমানে তিনি নতুন ও উদীয়মান অভিবাসীদের অস্ট্রেলিয়ার স্বাস্থ্যসেবা ব্যবস্থাটিকে তাদের কাছে তুলে ধরতে এবং সহায়তা করার জন্য সাংস্কৃতিক সহায়তা কর্মী হিসেবে সাউথ ইস্টার্ন সিডনি লোকাল হেলথ ডিস্ট্রিক্টে যোগ দিয়েছেন। আমরা তার সাথে স্বাস্থ্য সাক্ষরতা নিয়ে এবং নিরাপদ ওষুধ ব্যবহার সহ নিজের ওষুধ অন্যের সাথে শেয়ার করা যায় কিনা এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো। কানিতা আহমেদ, SBS বাংলায় আপনাকে স্বাগতম।
আপনাকেও স্বাগতম, আসসালামু আলাইকুম।
প্রথমে আপনার কাছে জানতে চাইবো, হেলথ লিটারেসির অর্থটা কি বা এর দ্বারা কি বোঝানো হচ্ছে?
হেলথ লিটারেসিটা আসলে হচ্ছে যে আমাদের জনগণদের বোঝার মতো একটা ইনফরমেশন থাকবে, যে ইনফরমেশনটা থেকে আমরা স্বাস্থ্য সেবা এবং কিভাবে সেটা আমরা আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারি বা আমরা সুবিধাগুলো পেতে পারি আমাদের জীবনে পথ চলার জন্য বা সুস্বাস্থ্য বজায় রাখার জন্য, সেটাই হচ্ছে হেলথ লিটারেসি। মানে এই দেশে আসার পর যে বিভিন্ন রকমের স্বাস্থ্য খাতে যে সার্ভিসগুলো আমাদের জন্য রয়েছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে, জানতে হবে কোথায় গেলে কি কি সুবিধা পাওয়া যায় না যায়, কি ধরনের কতগুলো ফান্ড আছে বা মেডিকেয়ার আছে কিনা বা কার কি আছে নেই। মোট কথা, স্বাস্থ্য সেবা জানার জন্য যতগুলো প্রয়োজন ইনফরমেশন সেগুলো জানা থাকাটাই আসলে হেলথ লিটারেসি।
তো আপনি কি মনে করেন যে স্বাস্থ্য সচেতনতা সকলের জন্য জরুরি?
অবশ্যই স্বাস্থ্য সচেতনতা সবার জন্যই জরুরি, সুস্থ থাকার জন্য।
আচ্ছা, ওষুধের ব্যবহার নিয়ে কিছু আপনার কাছে প্রশ্ন করতে চাই, যে ওষুধের নিরাপদ ব্যবহার এর অর্থ কি? আপনার নিজের অভিজ্ঞতা শেয়ার করুন, কেন ওষুধ শেয়ার করে নেওয়া নিরাপদ নয়?
আমরা আসলে ওষুধের নিরাপদ ব্যবহারটা বলতে যেটা বোঝাই, প্রথমেই হচ্ছে যে আমরা ওষুধকে তখনই আমরা ওষুধের নিরাপদ ব্যবহারটা জানবো, আসলে আমরা ওষুধটা কি, আমি কোন মেডিসিনটা খাচ্ছি। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, একই মেডিসিন কিন্তু বিভিন্ন ভাবে বিভিন্ন কোম্পানি বানায় বিভিন্ন নাম দিয়ে। এখন আমি যদি জানি সেই একটা মেডিসিনের অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট, মূলত কার্যকরী উপাদানটা কি, তাহলে সেটা আমার একটা ওষুধের ব্যবহারের জন্য আমার কাজে দিবে। সেটা ছাড়া সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, ভালো ওষুধ ব্যবহার করার নিয়মে ওষুধের উপরে লেবেলে কিছু জিনিস লেখা থাকে যে এটা কিভাবে ব্যবহার করতে হবে, কতটুকু খেতে হবে, কোন বেলা খেতে হবে, এটার সাইড এফেক্ট গুলো কি হতে পারে, পার্শ্ব প্রতিক্রিয়া যেটাকে আমরা বলছি, বা এটাতে আমার কি পরিমাণে আছে, আরো কি আমার লাগবে কিনা এই পুরোটা কোর্স শেষ করতে, এইসব ভালো করে বুঝে নিতে হবে। আর যেটা সবচেয়ে ভালো অস্ট্রেলিয়াতে, আমি মনে করি যে আপনাকে ফার্মাসিস্ট বা ডাক্তার পুরোটা আপনাদেরকে ধরে ধরে বুঝিয়ে দিতে পারবে, আমাদেরকে পুরোটা একদম ভালো করে লেবেল পরে বোঝাতে পারে। এগুলো যদি জানা থাকে আর আমরা যদি এইটুকুন জানি যে এই ওষুধটুকু, এই মেডিসিনটা শুধু আমার জন্য এবং সেই মেডিসিনটা কি স্টোর করতে হবে, কতটুকুন টেম্পারেচারে রাখতে হবে, বাচ্চাদের হাতের নাগালের বাইরে রাখতে হবে, বা এসব সবকিছু মিলিয়ে আমি যদি একটু আমার ওষুধটাকে ভালো করে জানি, তাহলেই আমি সেই ওষুধটাকে নিরাপদে ব্যবহার করতে পারবো।
তো আপনি বলছেন টেম্পারেচারের কথা, তো একটা ওষুধ যদি নির্দিষ্ট টেম্পারেচারের থেকে অন্য টেম্পারেচারে রাখা হয়, তাহলে এর কি গুণগত মান নষ্ট হয়ে যায় এবং এটা কি শরীরের জন্য পরে ক্ষতিকর হয়?
সত্যি কথা বলতে গেলে ওষুধের যখন ম্যানুফ্যাকচার হয় সব ওষুধেরই একটা কিন্তু একটা টেস্ট করা হয়, এক্সেলারেটেড স্টেবিলিটি টেস্ট যেটাকে বলে, মানে আপনার যে টেম্পারেচারের কথা হবে ওরা সেই ওষুধটাকে, সেই মেডিসিনটাকে অনেক বেশি উচ্চ তাপমাত্রাতে রেখেও দেখে, একদম নিম্ন তাপমাত্রাতে রেখেও দেখে, মোটের উপরে ওটাকে তৈরি করার সময় সবকিছুই গুণগত মান বিচার করে দেখা হয়। তো ওষুধ যেটা বলা হয় তার মধ্যে একটা সেফটি মার্জিন থাকে, মানে সেফটি মার্জিন থাকার পরও যখন একটা ওষুধের একটা ডেট দিয়ে দেয়া হয়, যে মেয়াদ উত্তীর্ণ যে তারিখটা দিয়ে দেয়া হয়, সবচাইতে বাঞ্ছনীয় ওই তারিখের পরে ওষুধটা ব্যবহার না করা।
তো আপনার স্টকে যদি ওই ওষুধ থেকে যায়, শেষ না হয় এবং মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, তাহলে ওই ওষুধটা সেবন করাটা বা ওই ওষুধটা ব্যবহার করাটা স্বাস্থ্যের জন্য নিরাপদ নয়?
নিরাপদ নয়, অন্তত বলে দেওয়া হয়, সেটা উৎপাদনকারীদের মাধ্যমেই এটা জানিয়ে দেওয়া হয়, সেই জন্যই ওই তারিখটা দিয়ে দেওয়া হয় যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, ওটা একটা সিগন্যালের মতো।
তার মানে এখানে পরামর্শটা এই হলো যে আপনি যে ওষুধটা খাচ্ছেন বা যে ওষুধটা ব্যবহার করছেন সেটার মেয়াদ উত্তীর্ণ কবে হচ্ছে, সেই জিনিসটা মনোযোগে রাখা, খেয়াল রাখা এবং সেভাবে সেটা ব্যবহার করা। আচ্ছা, সাংস্কৃতিক ও ভাষাতাত্ত্বিকভাবে বিভিন্ন সম্প্রদায় অস্ট্রেলিয়ার উন্নত সেবা পরিষেবাগুলোতে অ্যাক্সেসের ক্ষেত্রে কি চ্যালেঞ্জের মুখোমুখি হয় বা হচ্ছে?
আমি মনে করি আমরা যারাই আসলে ভিন্ন ভাষাভাষীর ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, তাদের জন্য আসলে নতুন দেশে এসে মানিয়ে চলতে গেলে বা শুরুর দিকটা অনেকই চ্যালেঞ্জের মধ্যে আমাদেরকে পড়তে হয়। সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে আমাদের ভাষাগত যে বৈষম্যটা। তো ভাষার এই বৈষম্য থাকার জন্য সবসময় কিন্তু সবাই লজ্জাবোধটাকে তাড়িয়ে এগিয়ে যেতে পারে না, যে আমি কথা বলবো, আমি এটা জানতে চাই, আমি ওটা জানতে চাই। তো মানুষের একটা দ্বিধাবোধ কাজ করে, যার জন্য সে ঘরের ভিতরে থাকতেই বাঞ্ছনীয় মনে করে, সে বাইরে বেরোতে চায় না, কারোর সাথে কথা বলতে চায় না। এছাড়াও নতুন দেশের নিয়ম কানুন, স্বাস্থ্য সুবিধাতে অ্যাক্সেস পেতে হলে যে আরো কিছু জানা, এই যে স্বাস্থ্য সুবিধাতে অ্যাক্সেস পেতে হলে, গ্রহণযোগ্যতা পেতে হলে যেটা লাগে, সেখানেই কিন্তু আসলে হেলথ লিটারেসিটা কাজে লাগে, যে কোথায় কি আছে, কেমনে আছে, কি করে জানবো। এইসব সবকিছু আসলে আমাদের চ্যালেঞ্জের মধ্যেই পড়তে হয়। তো ভাষার ব্যাপারটা সবচেয়ে বেশি এখানে গুরুত্বপূর্ণ আমি মনে করি। তবে সুখবর হচ্ছে অস্ট্রেলিয়াতে ভাষার ব্যবহারে এই যে ভাষার যে বৈষম্যতা, এখানে কিন্তু সাপোর্ট পাওয়া যায়। সেটা হচ্ছে যে কোনো ডাক্তার বা ফার্মাসিস্টকে আগে, মানে পাবলিক যে স্বাস্থ্য সেবাগুলো, সেগুলোতে আগেই ডাক্তার ফার্মাসিস্টদেরকে বলা থাকলে আপনার ফ্রি ইন্টারপ্রেটারের ব্যবস্থা আছে, দোভাষীর ব্যবস্থা আছে ফ্রি। তো সেই সুবিধাটা নিয়ে আমরা তখন এই ভাষার এই সমস্যাটা থেকে মুক্তি পেতে পারি।
আপনি এটা ঠিকই বলেছেন যে ভাষাগত কারণে বা ভাষা বলতে না পারার কারণে বিশেষ করে আমাদের এই সম্প্রদায়ের নারীরা একটু পিছিয়ে থাকে, সংকোচ বোধ করে, লজ্জা বোধ করে, ডাক্তারের কাছে যেতে চায় না এবং অনেকগুলো মেডিকেল টার্ম তারা বোঝে না। তো সেই ক্ষেত্রে দোভাষীর একজন সহযোগিতা নিলে তাদের জন্য সুবিধা হয়। খুব ভালো একটা বিশ্লেষণ আপনি দিয়েছেন। আচ্ছা, আমরা সবসময় দেখি ফার্মেসিতে গেলে প্রথমে যে একটা প্রশ্ন করা হয় যে জেনেরিক না ব্র্যান্ড মেডিসিন, মানে এটা মানেটা কি, জেনেরিক এবং ব্র্যান্ড মেডিসিনের মধ্যে পার্থক্যটা কি?
হ্যাঁ, এটা হয় যখনই আপনি একটা প্রেসক্রিপশন নিয়ে আমরা ফার্মেসিতে যাই, তো ফার্মাসিস্টকে প্রেসক্রিপশনটা দেওয়ার পরে সে আমাদেরকে প্রশ্ন করে, তুমি কি আরেকটু চিপার ওষুধটা নিবে যেটা জেনেরিক নাকি তুমি ব্র্যান্ড নিবে? তো তখন আমরা বলি, ডাক্তার যেটা লিখে দিয়েছে সেটা কেন দিচ্ছে না আমাকে, আমাকে কেন জেনেরিক বলছে? তো আমরা সাধারণভাবে কি বুঝি, সস্তা বা যেটা যেটা দাম কম হবে সেই জিনিসটার গুণগত মানও কম হবে এবং সেটা কার্যকরী ক্ষমতাও কম হবে। কিন্তু সত্যিকার ভাবে আমি এটা একটুখানি বিশ্লেষণ করে দেব, যদি আসলে আমরা ঔষধ কিনাতে কিছুটা সঞ্চয় করতে চাই তো আমাদের জেনেরিকটাই নেওয়া উচিত। কেননা জেনেরিক বা ব্র্যান্ড দুটো ওষুধের মধ্যেই আপনার একই কার্যকরী উপাদান ব্যবহার করা হয় এবং এদের কার্যক্ষমতাও এক, কিন্তু তারপরও কেন তাহলে এত বৈষম্য হয়, পার্থক্য হয় এই ওষুধগুলোর দামের মধ্যে? তার কারণ হচ্ছে ব্র্যান্ড ওষুধ যে তৈরি করে তারা শুধু একটাই ম্যানুফ্যাকচারার ব্র্যান্ড তৈরি করে এবং সেটা বাজারজাত করে। তো ওই যারা প্রথমে আনে তারা ওটা বাজারজাত করার আগে ওই ওষুধটাকে নিয়ে নানাবিধ পরীক্ষা নিরীক্ষা করে থাকে। তো ওই পরীক্ষা নিরীক্ষাগুলো ভীষণ ব্যয় সাপেক্ষ। তো ওই ব্যয়টাকে ব্যয় সাপেক্ষ বলেই ওখান থেকে কিছুটা ব্যয় আমাদের কাছ থেকে, যারা আমরা ক্রেতা, আমাদের কাছ থেকে কেটে রাখে, খুব কম পরিমাণে হলেও কেটে রাখে। তো সেই জন্য এটা হচ্ছে ব্র্যান্ডের কথা, তাই সেটা একটু দাম হয়ে যায়। আর জেনেরিকটা হচ্ছে সেই একই ওষুধ পরে বাকিরা বানাচ্ছে, বাকিরা কিন্তু একই ফর্মুলা দেখে বানাচ্ছে এবং সেটা বিক্রি করছে অনেক কোম্পানি একসাথে। আর যেহেতু অনেক কোম্পানি একই ওষুধটা বিক্রি করছে, তখন সেখানে একটা মার্কেটের মধ্যে একটা প্রতিযোগিতা হয়ে যায় যে কারটা বিক্রি হবে। তখন কোম্পানি করে কি, তাদের ক্রেতাদের সুবিধা দেওয়ার জন্য তারা তাদেরটার দাম কম রাখে, যার ফলে তাদের বাণিজ্যটাও যেন ঠিক থাকে, মানে ক্রেতার যেন সাদরে সেটা গ্রহণ করতে পারে বা সহজে কিনতে পারে, সহজলভ্য হয় ক্রেতাদের জন্য, সেটার জন্য তারা এটা করে থাকে। পার্থক্য স্বাভাবিক আলাদা করে বোঝানোর জন্য, কিন্তু গুণগত মানে কোনো পার্থক্য নেই।
আর অস্ট্রেলিয়াতে তো ওষুধের গুণগত মানের পার্থক্য করা যায় না, এখানে র্যান্ডম টেস্টিং হয়, সবকিছু হয়। তো সেদিক দিয়ে আমরা অনেকটা নিরাপদ। কানিতা আহমেদ, SBS বাংলাকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সময়, আমাকে কথা বলতে বলার জন্য।
ফেসবুকে ফলো করুন SBS বাংলা, আমাদেরকে লাইক দিন, শেয়ার করুন, আপনার মতামত দিন।